بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة لها ثمانية أبواب منها باب اسم الرايان لا يدخله إلا الصائمون. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتح باب الرحمة وفي رواية إذا جاء رمضان فتح باب السماء فتح باب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه. لآخر الحديث. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رمضان الى رمضان مكفرات اجازة نبت القبائر. الى آخر الحديث. رواه مسلم. سمانیت مسجد مصلی پرشنشا اللہ جنم سانتی ابترین ہوک اللہ رسول اوپر صلی اللہ علیہ وسلم. ہمرا انیک دن تھیکے سیامیر کتھا سنے آسچی کینو نا رمضانیر پوربے ہمادیر انیک دن دھورے سیام پلنیر ایکٹی ماس چھلو تا چھلو شعبان ماس. আমরা বিভিন্ন পরিস্থিতির প্রতিকূলে থাকলেও অনুকূলে না হলেও যারা আমরা হকপন্থী তারা আগে থেকেই কিছু কিছু ভাবে অবগত যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত. কাজেই এই বিষয়ে আমরা আগে থেকে অবগত যে আমাদের রমজানের প্রস্তুতি আছে, রমজানের অনেক ফজিলত আছে, যদিচ ফজিলত বিরোধী মানুষের এখন পরাই কর্ম। সম্মানিত মসজিদের মুসল্লি সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে ফজর রাজানের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকার নাম সিয়াম। অবশ্য রোজা এবং সিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দুটা এক নয়। ঠিক তেমনি সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। ঠিক তেমনি দোজক মানে হচ্ছে আগুন আর জাহান্নাম হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। জাকুম গাছ আছে, আগুন আছে, রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি আছে, সাপ আছে, বিচ্ছু আছে, বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আছে, তার নাম জাহান্নাম, দুটা এক নয়। ঠিক তেমনি বেহেস্ত মানে স্বর্গ বা শান্তি আর জান্নাত মানে বাগান যেখানে সর্বধরনের গাছ আছে আর মানুষ যা ভাবতে পারে না এমন নারী আছে আর সর্বধরনের খাওয়ার আছে, সর্বধরনের সুখ শান্তির ব্যবস্থা রয়েছে যা মানুষ ভাবতে পারে না, তার নাম জান্নাত। জান্নাত আর বেহেশত দুটো এক নয়। যদিচ আমরা হিসাব করলে দেখতে পারি যে এগুলো পরিবর্তন করেছে, যাদের আকিদায় পরিবর্তন রয়েছে, বা যারা ইরানি, যারা ধর্মের নামে ইরাক ইরান থেকে ভারতের মাটিতে এসে দিন প্রচার করেছে, তাদের অনেকেরই আকিদাতে ত্রুটি ছিল, যার কারণে এগুলো ঘটে গেছে। আমাদের একান্তভাবে হিসাব করে রাখতে হবে যে যেগুলো সঠিক ধর্মনীতি সেগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। অতএব আমাদের সিয়াম বলাতে অভ্যাসী হতে হবে রোজার চেয়ে। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়াম একটি এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত। আমরা খুব ভালোভাবে জানি যে ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির উপরে। তার প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নেওয়া। তার দ্বিতীয় ভিত্তি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, তারপরে হচ্ছে যাকাত প্রদান করা, তারপরে হচ্ছে সিয়াম পালন করা। সিয়ামটি পরে আছে, যাকাতটি আগে আছে। যদিচ মানুষের মুখে চলে এসেছে নামাজ রোজা হজ যাকাত, তাহলে নামাজ রোজা হজ যাকাত, যাকাতটা আলোচনাতে পরে চলে গেল কেন? মানুষ যতটুকু সিয়াম পালন করতে চায় ততটুকু যাকাত দিতে চায় না। যাকাত দেওয়া উপার্জনের ফল, যা কঠিন, ভারীটা মানুষ সহজে করতে চায় না। আর মানুষ সাধারণত করতে চায় মন যেটা বলে। বলছিলাম এবাদতের জগতে একটি ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। যদিচ সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এরপরেও সিয়াম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল মুরনি বি আমালিন, আপনি একটা আমলের কথা বলেন তো, যে আমলটা আমি করব সাত ফলাফল জান্নাতে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমামা আলাইকা বিসাম ফাইন্নাহু মিসলালাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই। এবাদত হিসেবে সিয়ামের আর কোন এবাদত হিসেবে দৃষ্টান্ত পেশ করা যাবে না যে সিয়ামের মতো এই এবাদতটা, এইটা বলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ওমামা আলাইকা বিসাম ফাইন্নাহু ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। সিয়াম একটি ব্যতিক্রম এবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সিয়াম হিসনু হাসিনিন, সিয়াম হচ্ছে একটি দুর্গ, যে দুর্গ দিয়ে মিনান নার, জাহান্নাম থেকে বাঁচা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়াম জুন্না, সিয়াম হচ্ছে ঢাল, যা বিপদ থেকে বাঁচা যায়। তারপরে তিনি বললেন, ইতফিল খাতিয়া কামা ইতফিল মা ওয়ান নারা, সিয়াম মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেমন ভাবে পানি মানুষের, যেমন পানি আগুনকে নিভে দিতে পারে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরের কথাটি ফরজ সিয়াম। যদিচ পাঁচটি ভিত্তির মধ্যে সালাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু গুরুত্ব বর্ণনা করেছেন, যে সালাত আদায় করলে, ফরজ সালাত আদায় করলে এই হবে। মানুষ যদি জানত যে ফজর এবং এশার সালাতে কি ফল রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে আসত, চেষ্টা করত। মানুষ যদি জানত যে প্রথম কাতারে কি রয়েছে, তাহলে লটারি করে আসত। লটারির অর্থ এই নয় যেটা যদি লেগে যায় ৪০ লক্ষ টাকা, ওটা আবার এই লটারি নয়। আর মানুষ কত নিচে নেমে গেছে, মানুষ বলছে মামা মাথাই খারাপ, একবারে নগদ ২ লক্ষ টাকা ৩ লক্ষ টাকা, আর আগামীকালকে হবে ওই লটারির ফলাফল, তাই সবাই ১০ টাকাতে লটারি কিনছে। মনে রাখা ভালো হবে, লটারি ১০ টাকা দিয়ে কেনার পরে তাহাজ্জুদ পড়ে এই পাপ ক্ষমা হয়ে যায়, এই হিসাব মিথ্যে। ১০ টাকার দিয়ে লটারি কেনার পরে হজ করলে পাপ ক্ষমা হয়ে যাবে, এই কথা ঠিক নয়। ১০ টাকা দিয়ে লটারি কেনার পরে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়ে যাবে, কথা ঠিক নয়। ১০ টাকা দিয়ে লটারি কেনার পরে কোনো এক সময়ে নির্জনে বিনয়ের সাথে দুই চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে আল্লাহকে বলতে হবে, আমার কাজটা ভুল হয়ে গেছে, তুমি দয়া করে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। এভাবে বলতে 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 যখন আপনার বলার গতি আল্লাহ বুঝবেন যে সত্য সত্যি আপনি তোবা করছেন, তখন ক্ষমা হবে। ওর নাম কাবিরা গুনাহ। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কারো পয়সা নষ্ট হবে না, কিন্তু সবাই যদি প্রথম কাতারে আসতে চায় তাহলে তো তা ধরবে না। অতএব আসুক, লটারির ভিত্তিতে পয়সা খরচ হবে না, কিন্তু কারো রাগ থাকবে না যে আমি যেতে পারলাম না প্রথম কাতারে। যদি চেয়ে এখানে ফরজ সালাতের অনেক গুরুত্ব বর্ণনা করে হয়েছে, তবে জাকাতের তেমন বর্ণনা করা হয়নি। জাকাত দিয়ে নগদ জান্নাত পাওয়া যাবে এ কথা নয়, জাকাত দিলে ফাঁসি রক্ষা হয়। জাকাত না দেওয়া কত বড় বিপদ, ওটা ব্যতিক্রম বিপদ। কিন্তু সিয়াম, ফরজ সিয়ামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। সিয়াম যে একটা ব্যতিক্রম মাস যা অন্য ইবাদতের সাথে মিল খায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাজান ফুতিহাত আবুবুর রাহমা, রমাজান আসলে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। বোঝা যাচ্ছে দরজা অনেক আছে, সাথে সাথে রহমতের তো দরজা আছে আল্লাহর, বারো মাস তো মানুষের উপর আল্লাহর রহমত হয়, তাহলে রমাজান মাসে বিশেষ কতগুলি রহমতের দরজা আছে যেগুলো শুধুমাত্র রমাজান মাসেই খোলা হয়। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন কেন, যে যখন রমাজান আসে তখন রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। অন্য বর্ণনা এভাবে এসেছে, ফতিহাত আবু সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। আকাশে চলাচলের এমনিতে দরজা আছে, এরপরে অনেকগুলি দরজা আছে যা বিশেষ রমাজান মাসে বিশেষ দরজাগুলি খুলে দেওয়া হয়। দরজা তো বন্ধ থাকেই, কেননা জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন, তখন তিনি এদিক থেকে বলছেন দরজা খুলুন, ওই দিক থেকে বলছে কে, জিবরাইল, সাথে কে, মোহাম্মদ, আপনাকে পাঠানো হয়েছে, জি, এই পারে কিন্তু মানুষ হিসাবে সবচেয়ে বড় মানুষ আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে সম্মানী মানুষ এই পারে আছেন, আর ফেরেশতা জগতের সবচেয়ে সম্মানী ফেরেশতা জিবরাইল আছেন, এরপরেও পাহারাদার যে একজন তার একটা মর্যাদা আছে, আপনার মর্যাদার সেখানে দাম নাই, অনুমতি নিয়ে আপনাকে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরে অপেক্ষা করছেন, এরপরে উপর থেকে বলা হচ্ছে আপনাকে পাঠানো হয়েছিল কি আপনার সাথে কি, অনেক জেরা, তারপরে দরজা খোলা হয়। দরজা, তাহলে বোঝা যাচ্ছে যে দরজা আছে যা খোলা হয়, অত্র বিবরণও বোঝা যাচ্ছে যে রহমতের অনেকগুলি দরজা আছে, রমাজান মাসের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ কতগুলো দরজা আছে যা রমাজান মাসেই খোলা হয়। তিনি আরো বলছেন যে ফতিহাত আবুল জান্না, জান্নাতের দরজাগুলি খোলা হয়। তাহলে জান্নাতের দরজাগুলি খোলা হয়, কেউ তো জান্নাতে যাবে না এখন। এটা হলো রমাজান মাসের একটা বিশেষ মর্যাদা যা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের ভাষা দিয়ে মানুষের সামনে পেশ করেছেন, যে রমাজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। তো জান্নাতে থেকে এখন প্রবেশ করে না বা করছে না, তো খুলে দেওয়া হয়েছে, এটা রমাজান মাসের একটা মর্যাদা যে তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও গুল্লেকা তাবাব জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। অন্য মাসে কি কেউ জাহান্নামে প্রবেশ করছে তাই খোলা থাকে, এখন বন্ধ করা হয়? তাহলে এখন কি কেউ মরলে জাহান্নামে যাবে না, কি রমাজান মাসে জাহান্নামে যাবে না বা কবরের শাস্তি বন্ধ থাকে? এগুলো একটা কথা সত্য নয়, সব মিথ্যে। আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে মানুষকে দেখাতে চাচ্ছেন যে রমাজান মাসে আমার একটা বিশেষ দয়া আছে, অতএব আপনি প্রকাশ করুন যে দয়ার খাতিরে আমি জাহান্নামের দরজা বন্ধ রেখে দিলাম আর শয়তানগুলিকে বেঁধে রাখলাম। শয়তানগুলি বেঁধে রাখার বাস্তবতা তো একরকম এই যে শয়তান তো বাঁধা থাকে, তো দিন রাতে আমরা অন্যায় করছি, যে স্বপ্ন দেখছি যে কিছু, তো এইটার একটা কথা তো মানুষের চলন্ত গতি যেটা সেটা করেই, এটা একটা চলন্ত গতি। চুলার উপরে পাতিল আছে, পাতিলের গরমের কারণে, আগুনের গরমের কারণে পাতিলের পানিটা ফুটছে, এরপরে পাতিলটা চুলা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিছুক্ষণ ফুটতে থাকবে, তার মানে তার প্রতিক্রিয়া আছে। এগারো মাসের মানুষের উপরে শয়তানের প্রতিক্রিয়া আছে, তো এক মাস ওই প্রতিক্রিয়া থাকে, এটা একটা কথা। আর দ্বিতীয় জরুরি কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহর বিশেষ দয়াতা দেখিয়েছেন এই কথা বলে। অতএব রমাজান মাস তোমরা দয়া আল্লাহর লুটে নাও, যার যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব নিতেই হবে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকাশ থেকে চিৎকারকারী বলতে থাকে রমাজান মাস যখন আসে, তখন বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে কল্যাণকামী, তুমি সামনের দিকে আগে আসো, কল্যাণ ধরে নাও, কল্যাণ তুমি লুটে নাও। পরের বাক্যে ইয়া বাগিয়া শররে আকসির, হে পাপই, যারা পাপ করতে ইচ্ছুক একটু থামো, পাপ থেকে বিরত থাকো। যদি চ এই পরের বাক্যটির সাথে বর্তমান সামাজিক অবস্থার সব দিক দিয়ে অমিল, তার প্রথম অমিল যে এগারো মাসে যত পয়সা উপার্জন করেছে মানুষ রমজান মাসে কাছাকাছি তাই করবে, তার মানে মানুষ হন্যে হয়ে লেগে আছে রমজান মাসে শুধু টাকা আর টাকা, বিভিন্ন ভাবে উপার্জন করবে। তো উপার্জনের এত পথ খোলা থাকলে ইবাদত হয় কেমনে? আরেকটা বড় দিক হচ্ছে এই যে রমজান মাস আসলে সব পরিবারে ছোট বড় সবাই বলছে যে কাপড় নিতে হবে, আপনার স্ত্রীর অন্তত 30-40টা শাড়ি আছে শোকেজে, এরপরেও নাকি পাঁচখানের প্রস্তাব। আপনি একটু বলতে পারেন না যে যা শোকেজে আছে সব ফকিরকে দাও, তারপরে পরনে যেটা পরে আছো ওটা পরনে রেখে বাজারে যাব। এতগুলো শাড়ি যদি সবাই কিনেন আবার ও ইচ্ছা মতো কিনবে, অতএব প্রায় নারী বাজারে চলে গেল, রাস্তাঘাটে নেমে গেল, যেটা পাপের একটা বড় মাধ্যম। তাহলে রমজানের দয়ের এটা একটা বড় বিরোধী। সাথে সাথে রমজান মাস আসা মানে এত খাওয়ার প্রস্তুতি যে আপনার ইফতারিতে পেট টান টান, তাহলে আপনি ইবাদত করবেন কিভাবে? রমজান মাস এসেছে মানে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনার সিনেমা আর ওই আর যত কিছু আছে নারীদের জেনার বাস্তবতা সব একবারে শৈলাব, রমজানের নেকিকে ঠেকানোর কত যে সমস্যা নেমে আসছে হিসাব করা যায় না, যারা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন। রমজান মাস আসলে চতুর্দিক থেকে নেকিকে ঠেকানোর মনে হচ্ছে পথ ঘাট বেখিয়াল হয়ে মানুষের সামনে নেমে আসছে একবারে বৃষ্টির মতো হয়ে। বাক্যটা কোন এক সময় আবারও আমরা বলতে পারি ইনশাল্লাহ সময়ের অনুকূলে, কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যা দাখারাল আসরাল আখিরু সাদ্দাম হিজারাহু, যখন রমজানের শেষ দশক আসত তখন আল্লাহ রাসূল লুঙ্গি গুটিয়ে নিতেন, চাষি মানুষ জমিতে চাষ করতে নামলে লুঙ্গি গুটিয়ে নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি গুটিয়ে নিয়ে কি করবেন? জমিতে চাষ করতে নামবেন নাকি কোদাল নিয়ে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাস আসলে শেষের দশক তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, তার মানে এটা ইবাদতের প্রস্তুতি, জোরালো ইবাদত করবেন। রমজান মাস আসলে তো আছেই, শাবান মাসেই শুধু দোয়া করতেন যে রমজান পর্যন্ত হায়াত দান করো, যেন রমজানটা পাই কোন রকম করে। তাহলে রমজানের আছে প্রস্তুতি একটা ইবাদতের, বিশেষভাবে শেষের দশকের আছে। দেখেন রমজানের অনেক সুবিধে, যেহেতু রমজানে বিশেষ দয়া মানুষের পাপ মোচনের, এই কারণে এই নেকিকে ঠেকানোর জন্য আর পাপ বিস্তার করার জন্য দেখেন কত পথ পন্থা সমাজে নেমে এসেছে। আল্লাহ তুমি আমাদের সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী বাদা। রমজানের মাস ইবাদতের দিক দিয়ে একটি ফরজ ইবাদতের মাস, যা থেকে ফিরে আসার মানুষের কোনো সুযোগ নেই। ইসলামী বিধানের যেগুলি ফরজ বিধান সেইগুলির সাথে সামান্যতম আপোষ নেই, তার একটি হচ্ছে রমজান। আপনি রমজান মাসের সিয়াম পালন করতে বাধ্য, বাধ্য হওয়ার পরেও যে যা কিছু আছে এটা আল্লাহর বিশেষ দয়া, এরকম আল্লাহ দয়া দেখান। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখের ওপর দিয়ে এগুলো দয়া দেখিয়েছেন। যেমন একটা দয়া আপনাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে লিল মুসলিম আলাল মুসলিম সিত্ত খেসাদিন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে ছয়টা হক রাখে, যা আপনার জন্য আমি করতে বাধ্য আর আমার জন্য আপনি করতে বাধ্য, এটা অধিকার, এটা আপনার উপরে আমার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আপনাকে করতেই হবে। তার একটা হলো এই যে আমি অসুস্থ হলে আপনাকে দেখতে আসতে হবে, এটা আমার অধিকার, আপনি না আসলে আমার অধিকার নষ্ট করেছেন আপনি, তাহলে আপনি আসতে বাধ্য। কিন্তু এতে একটা লাভ আছে, এটা একটা আল্লাহর বিশেষ দয়া, সেটা হলো এই যে সকালে যদি আপনি আসেন তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার ব্যাপারে আল্লাহকে বলবে, আল্লাহ এ লোকটা ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে মাফ করে দাও, এটা আল্লাহর দয়া। যেহেতু আপনি তো আসতে বাধ্য, নেকি পেলেও আসবেন না পেলেও আসবেন, ঠিক অনুরূপে আমি মারা গেলে আপনাকে জানা যায় উপস্থিত হতে হবে, জরুরি। আমি একটা আপনার উপরে অধিকার চাপিয়ে দুনিয়া থেকে চলে গেলাম, আপনাকে আসতেই হবে, এটা শরীয়ত শরীয় বিধান। এরপর আল্লাহর একটা দয়া আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আমার জানাজায় আসেন এক ওহুদ পাহাড়ের সমান নাকি, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকেন তো দুই ওহুদ পাহাড়ের সমান নাকি, আর এক ওহুদ পাহাড়ের প্রস্থ হলো 4 কিলো আর লম্ব হলো 8 কিলো, নিচে কতটুকু আছে আল্লাহই ভালো জানেন। তাহলে এই পরিমাণ যদি ওহুদ পাহাড়ের সমান, দুই ওহুদ পাহাড়ের সমান নাকি হয়, আপনি আর আমি হিসাব করতে পারবো সেটা কত নাকি হলো? তেমনি সিএম রমজানের পালন করতে আপনি বাধ্য। এরপরে আল্লাহ যেটা দিচ্ছেন সেটা আল্লাহর একটা বিশেষ দয়া, ওই দয়াকে সামনে রেখে আগ্রহী হয়ে আমরা যে কোনো মূল্যে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করি, সিএম পালন করে, এবাদত করে, ক্ষমা চেয়েই আমরা রমজান মাস থেকে অবসর হব, যেন আল্লাহ আমাদের এইভাবে রমজান পার করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, ঠিক রমজানের রহমতকে ঠেকানোর জন্য সামাজিকতা যেমন একেবারে বিরুদ্ধে লেগে আছে বিভিন্ন ভাবে, ঠিক তেমনি ভাবে শরীয় পর্যায়ে একে ঠেকানোর জন্য অনেক পথপন্থা হুজুরের পক্ষ থেকে নেমে আছে, যাতে করে আপনি ইবাদতের নামে বেদাতি হন। তবে একটা অংশে অত জোরালো পদক্ষেপ রাখেনি, অপর অংশে যত পদক্ষেপ সমাজের এক শ্রেণীর হুজুর রেখেছেন, তার প্রথম অংশ দেখাচ্ছি সাহারি খাওয়া রমজান মাসে আর ইফতার করা। সাহারি খাওয়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা বলেছেন, তিনি বলেছেন তাসাহারু ফাইন্নাহু ফিয়াল বারাকা, তোমরা সাহারি খাও এতে বরকত রয়েছে, সাহারি খেলে বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বারাকাতু ফি সালাসা, তিনটে জিনিসে বরকত রয়েছে, তার একটি হচ্ছে ফি সাহুরে, সাহারি খেলে বরকত হয়, আর একটি হচ্ছে ফি জামাতে, জামাতে সালাত আদায় করলে বরকত হয়, একটি হচ্ছে ফি সারিদ, গোস্তের সাথে গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে এই খাদ্য খেলে তাতে বরকত হয়, অন্য খাদ্য এরকম বরকত হয় এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বিবরণে তিনটি জিনিসে বরকত হয় এ কথা বলেছেন। আর আগে থেকে যেটা আমরা জানি সেটা শরীয় বিষয়, আমরা জানি মা চাচির মুখে শুনেছি যে এক ঢোক পানি হলেও খেতে হয়, জি কথাটা ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ওয়ালা বি জুরআতিম মিন মাইন, তোমরা এক ঢোক পানি হলেও সাহারি খাও। তাহলে এক ঢোক পানিও পান করা একটা সাহারির পর্যায়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে বলতে চাইলেন, আর তার শেষ সময় বললেন যে সাহারি খাওয়ার পরে মসজিদে গিয়ে আজান এর মধ্যে 50-60 আয়াত পড়া হবে, অনুমান করা যেতে পারে 5-7-10 মিনিট, সাহারি খাওয়ার আজানের মধ্যে 5-7-10 মিনিট এরকম একটা হিসাব করা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে সাহারিটা একবারে শেষ পর্যায়ে খাওয়া ভালো, আগে তো আকাশের তারকা দেখে বোঝা যেত তিন তারা, এখন মানে এই সময় রান্না বান্না শুরু করা হোক, তিন তারাটা এই পর্যায়ে মানে ফজরের কাছাকাছি, এখন তখন অত হিসাব ছিল না, তবে এখন যেভাবে মানুষ হিসাব করছে শরীয়ত এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের সামনে বিবরণ দিয়ে গেছেন, সাহারি খাওয়ার বিষয়টি হচ্ছে ইফতারের বিষয়টি, কেন যেন ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে নির্ভর করে এই কথাটা মানুষের কাছ থেকে দূরে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহাব্বু ইবাদি, আমার বান্দাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই যে আজ্জালাল ফিতরা তাড়াতাড়ি ইফতার করল। অন্য বর্ণনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে, মাজ্জালুল ফিতরা যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, তাড়াতাড়ি ইফতার করবে যতদিন, ততদিন আমার উম্মত কল্যাণে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো, আজ্জালুল ফিতরা ফাইনাল ইয়াহুদা ওয়া নাসারা ইয়াকিরুনা, তাড়াতাড়ি তোমরা ইফতার করো, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে, এইখানে রাস্তাঘাটে যেখানে সেখানে পেপার পত্রিকা বিজ্ঞাপন পোস্টারে যা দেখছেন তাতে সতর্কতামূলক তিন মিনিট দেরি করতে বলা হচ্ছে। যে সূর্য অস্ত যাবে ঢাকায় এত মিনিটে 6:50 বা কিছু একটা, আর আপনারা সতর্কতামূলক তিন মিনিট দেরি করুন, কারণ ইহুদি হে মরো তুমি। সতর্কতা কিসের? সতর্কতা নির্ধারিত সময়ে যে টাইম দিয়েছে তার চেয়ে এক মিনিট আগে হতে হবে, হাফ মিনিট আগে হতে হবে, তার নাম সতর্কতা। দেরির নাম সতর্কতা নয়, এটা ধর্মের নাম ফাজলামি, বা মানুষকে বিধর্মীর পথে নিয়ে যাওয়া, ইহুদি খ্রিস্টানের চরিত্রে নিয়ে যাওয়া, এটাই চূড়ান্ত। জনাব, দেরি করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন বাক্যে বললেন না, এরা কেন সতর্কতাতে দেরি করতে বলছে? সরকারিভাবে পেপার পত্রিকায়, এদেশের পেপার পত্রিকায় যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করতে হবে, তার নাম সতর্কতা। তার নাম হচ্ছে তাড়াতাড়ি করা, তার নাম হচ্ছে কল্যাণ লুটে নেওয়া। দেরি করার নাম কল্যাণ লুটে নেওয়া নয়, দেরি করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহুদি খ্রিস্টানের চরিত্র বলেছেন। আপনি হোটেলে বসে আছেন, শুধুমাত্র 300 জন লোকের মধ্যে আপনি ভাবছেন কি করা যায়, এতগুলি মানুষ সবাই 5 মিনিট দেরি করবে, আমি 5 মিনিট আগে কেমনে ইফতার করি? লোকেই বা কি বলবে, আমি বা লজ্জা রাখি কোথায়? দেখেন সবাই যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার পথে। বুঝলাম না, তাড়াতাড়ি আর দেরি কোনটা? তিনটে হাদিস পেশ করলাম। আল্লাহ রাসূল বলেন, আমার বান্দাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই যে তাড়াতাড়ি ইফতার করলো। তিনি বললেন, আমার উম্মত যতদিন অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করলো। তিনি বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, দেরি করা ইহুদি খ্রিস্টানের কাজ। বলুন আপনার সতর্কতাটা কি? বিবেচনা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হবে না, সেই দিন আর এই দিন নয় যেই দিন হুজুর দুইটা কথা বলে চোখের উপরে ধুলা দিয়ে চলে গেলেন ভেলকির মতো, আজকে সেই দিন নয়। আজকে সব হাদিস গ্রন্থে বাংলায় পাওয়া যায়। অতএব নিজের বিবেচনা অন্যের উপরে চাপিয়ে দিয়ে ইফতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। বিশ্বাস করুন, ইবাদত মানে একজনের একজনের কথাকে মেনে চলা, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেরি করাই যদি করলেন হতো, আর আধ ঘন্টা দেরি করলে কি হবে? এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেকেই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা দেরিতে ইফতার করছে। তারা পারে, আমরা পারি না? যদি তাই হয় তার আধ ঘন্টা দেরি করি নে, 1 ঘন্টা দেরি করি নে। জি না, দেরি করার নাম ইবাদত নয়, একজনের কথাকে মেনে চলার নাম ইবাদত। তাই তো তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রাখো, লাউকানা মুসা হাইয়া, যদি মুসা জীবিত হতো, লাত্তাবা আতুমা তারাক্তমুনি, তোমরা যদি সবাই মুসাকে মেনে নিতে আর আমাকে ছেড়ে দিতে, লা যালালতুমাম সাওয়াই সাবিল, তাহলে তোমরা ভুল পথে চলে যেতে, ফলাফল জাহান্নাম। তোমরা তো দূরের কথা, আজকে যদি মুসা জীবিত হয় তাহলে আমাকে মানা ছাড়া মুসার কোনো পথ ঘাট থাকবে না। আপনার ভালো হওয়ার নাম ভালো হওয়া নয়, সম্মানিত মসজিদের মুসল্লি। বলছিলাম ইফতারের বিষয়টি জরুরি, আপনি তাড়াতাড়ি ইফতার করুন। এতটুকু পরামর্শ দিতে পারি যে ইফতারের ব্যবস্থা আপনার অনেক থাক, থাকাই ভালো, কিন্তু আপনি মার্জিতভাবে খাওয়া দাওয়ার চেষ্টা করেন, যাতে করে আপনি ইবাদত করতে পারেন সুন্দর করে। তারপরের কথাটি হলো এই, আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফাংসব ওয়াইলা রাব্বিকা ফারগাব। মোহাম্মদ, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। বাক্য তিনটি, প্রথম বাক্য হলো এই, দুনিয়াবী কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। বিশ্বাস করুন, পৃথিবীর যে কোনো কাজ সহজ, ইবাদত তার চেয়ে ভারী। পৃথিবীর যে কোনো কাজ সহজ, ইবাদত তার চেয়ে ভারী, তার উপরে টিকে থাকা খুবই কঠিন। এরপরে বলছেন, কঠোর শ্রমে আত্মনিয়োগ করে আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন। এরই ফাঁকে আমি আর একটা কথা যোগ করি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমাজান মাসের ইবাদত, রমাজান মাসের সালাত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, উনি বলছেন রামাজান আর গায়ের রামাজান, রামাজান মাসে এবং অন্য মাসে এগারো মাসের চেয়ে বেশি সলাত আদায় করতেন না রাতে। রাতের এবাদত সম্পর্কে আয়েশা আপনি বলুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে রাতের এবাদত পৃথিবীর কোন মানুষ বেশি জানতো, এ দাবি মিথ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মানুষ, আয়েশা তার ঘরের মহিলা, তিনি সবচেয়ে ভালো জানতেন। তিনি বলেছেন রামাজানের এবাদত আপনারা জিজ্ঞাসা করছেন, শুধু রামাজান এবং গায়ের রামাজান, রামাজান ছাড়া অন্যান্য মাসে এগারো মাসের বেশি সলাৎ তিনি আদায় করতেন না। পরের বাক্যে তিনি বললেন চার রেকাত পড়তেন, লাতা সালান হোসনেহিন্না তুলেহিন্না। দুঃখিত, আপনারা আমাকে জিজ্ঞাসা করিয়েন না এর লম্বা কত, এ কত সুন্দর, এ কত সুন্দর কত লম্বা, এ কত সুন্দর কত লম্বা, এ কত সুন্দর কত লম্বা। একজন আরবি ভাষার মহিলা লম্বা কত ভাষা দিয়ে বলতে পারেননি, একজন আরবি ভাষার মহিলা কত সুন্দর ভাষা দিয়ে বলেননি। উনি বলছেন ভাষা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না গো, ওটা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল, কি দিয়ে বুঝায় আমি কত সুন্দর আর কত লম্বা। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই যে বিশ রেকাত তারাবির রাইফেলের গুলির মতো চলছে, সবাই টেনশনে, এমামও টেনশনে, বাপরে বাপ বিশ রেকাত, সারাদিন কোরআন মাজিদ মুখস্থ করেছে, হয়তো বা পিছনের লোককে বলে দিয়েছে দেখো গো অত ভুল ধারণা নইলে আমি টিকতে পারবো না। কোথা থেকে কোথায় যাচ্ছে, এমামেরও খেয়াল নেই, মুক্তাদিরও খেয়াল নেই, মুক্তাদি তো পারাই জানে না। আর বিশ রেকাত তারাবি এও তো একজন মানুষ, আর যিনি হাফেজ তিনিও তো একজন মানুষ, সবাই টেনশনে, আর চার পাঁচ ছয় রেকাত হওয়ার পরই পিছনে যারা আছে তারা বারবার হাই উঠছে, শয়তান বারবার তাকে আঘাত করছে, সবাই ব্যস্ত। বলেন এর সুন্দরতা কোথায়, দৈর্ঘ্যতা কোথায়, এর সুন্দরতা কোথায়, দৈর্ঘ্যতা কোথায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা আমাকে বলবেন বিনয়ের সাথে বলুন, বলুন এখানে বিনয় কোথায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাত তুলেই কি যে বলল একটু পরে বলছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, বিরহমাতিকে আর আমার রাহিমিন, বলেন এখানে বিনয় কোথায়। শুনুন, যার বিবেক যেমন বিচারের মাঠে শাস্তি হবে তেমন, হুজুরের দোহাই দিয়ে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন না, ভুল হিসাব। জমি কিনলে মানুষ কাগজ দেখেই কিনে, মাছ খেলে মানুষ কাঁটা ফেলেই খায়, অতএব হুজুরের দোহাই দিয়ে পার হয়ে যাবেন বিচারের মাঠে এ কথা ঠিক নয়। আপনি এবাদত বুঝে করুন, এই রামাজানের তারাবির সলাৎ আপনি যেভাবে বিবরণে এসেছে সেভাবে পড়ুন। জামাতে পড়তে আপনাকে আমরা বাধ্য বলিনি, জামাত পড়েন, পড়া ভালো, একাই পড়ুন, হাদিসকে হুবাহু মূল্যায়ন করার চেষ্টা করুন, যত দূর কুলাই ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে, আজ রাতেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে। এক পর্যায়ে অঝোর নয়নে কেঁদে ক্ষমা নেবই, ক্ষমা নিয়ে রাত তো হবে রাত তার আগে নয়, এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজ থেকে রাতকে হিসাব করতে হবে। রাতের এক পর্যায়ে ইবাদত করতে করতে চার রেকাত হলে দরজা বন্ধ করতে হবে, কেউ যেন ভিতরে না ঢোকে, হঠাৎ করে যদি কেউ চলে আসে তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে, আপনি কান্নাকাটি করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। আর তাকে বলতে হবে, বুঝিয়েই বলতে হবে, জোর করে আপনি বললে না আমি ভুল করেছি মাফ করেন, নিজের কোনো ব্যাপার নাকি এটা, এটা কি টাকা পয়সা দেওয়ার ব্যাপার? তাহলে ওই বাক্যটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর নিকটে চারটি জিনিস সবচেয়ে প্রিয়, তার একটি হচ্ছে কাতরাতু দমইন ফি খাশিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেছেন, পৃথিবীতে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে, তখন আপনি আল্লাহকে ভয় করে কিছু বলছেন এটা বোঝা যাবে। আর চাইলে হবে, এটা একটা ব্যাপার আছে যে কেন ভুলে গেলেন ওই সেদিনের কথা, আবু জাহাল চিৎকার দিয়ে বলে এই কে আছে, মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দেয়, একজন বলে আমি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন উটের ভুঁড়িটে নিয়ে এসে চাপিয়ে দিয়েছে, অট্ট হাসে দিচ্ছে, একজন আর একজনের গায়ে পড়ছে, ফাতেমা দৌড়িয়ে এসে, রাজিয়াল্লাহ তাআলা দৌড়িয়ে এসে বাপের উপর থেকে উটের ভুঁড়িতে সরিয়ে কি বলে কি যেন বলে গালি দিচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবা সাহেব আলী বিন মুয়াইরকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিপদে পড়ে দোয়াটা করেছিলেন, এই দোয়াটা কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে। বিপদে পড়ে দোয়া কবুল করেন তবুও সেটা বারো বছর পরে কবুল হয়। আর আপনি এইভাবে হালাল হারামই বুঝতে পারলেন না আপনার জীবিকা নির্বাহে, তার উপর হুজুরের অত্যাচারে বেদাত করেই জীবনটা কাটছে, এরপরে ক্ষমা এত সহজে? রাসুলের পদ্ধতিতে আসেন, আট রেখাত তারাবি পড়ুন, বিশ রেখাত নয়। আব্দুর রহিম সাহেব শহরে বসবাস করে খুব বিপদে আছে, আট রেখাত হয়ে গেলে চলে আসেন, নইলে বাড়িতেই পড়েন। ফরজ সালাত তো জামাতে পড়তে আপনি বাধ্য নন, সুন্নাত সালাত তো আপনি জামাতে পড়তে বাধ্য নন, জামাতে পড়া ভালো নেকির আশায়, আপনি একাই পড়ুন, সেখানে যেতে হবে, বেদাত করতে হবে কেন? জরুরি ভিত্তিতে কথাটি খেয়াল রাখবেন সম্মানিত মসজিদের মুসল্লি। এরপরে জরুরি যেটা কথা সেটা হলো এই যে ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে তাকে পরস্পর ষাটটি সিয়াম পালন করতে হবে কথা এটা নয়, শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে সিয়াম ছুটে গেলে পরস্পর ষাটটি সিয়াম পালন করতে হবে বা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে। আর কোনো কারণে সিয়াম ছুটে গেলে তাকে পরস্পর ষাটটি সিয়াম বা ষাটটি মিসকিনকে খাওয়াতে হবে এ কথা ঠিক নয়। মনে থাকে যেন শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে, এরপরেও আপনার স্ত্রীকে ষাটটা সিয়াম পালন করতে হবে না আপনাকে। ইসলাম নাকি মহিলারা যে বলছে যে পুরুষ আর নারী সম অধিকার দিতে হবে, বোকা আর বুদ্ধি আছে? দুইজন একসাথে একটা যৌবনিক ব্যাপারে বৈধ স্ত্রী সেখানে গেছে, এরপরে জরিমানা একজনের উপরে, আপনাকে করতে হবে, ষাট জন মিসকিনকে খাওয়া আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। দুইজন মিলে দুই ষাট জন মিসকিনকে দিবেন নাকি? জি না, ওটা জরিমানা আপনার উপরে তার উপরে নয়। দেখেন শরীয়ত কেমন হয়ে আছে, কেউ ভাবেও না পড়েও না, কোরআন মাজিদ এমনিতেই কাপড় দিয়ে জড়া আছে, আছে এইভাবে সম্মান দেখাচ্ছে। মানুষ যে এইভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে দুনিয়াতে জীবিকা নির্বাহ করছে, বলেন বিচার মাঠে এদের কি হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, রাতে সব দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের কোনো কিছু হয় না। যখন আপনার খাওয়া বন্ধ তখন স্ত্রী মিলন বন্ধ, আপনি এক ঘন্টা আগে সাহারি খেয়েছেন এ কারণে স্ত্রী মিলন বন্ধ, সাহারির পরে এ কথা নয়। যখন খাওয়া যাবে না তখন স্ত্রী মিলনও যাবে না, দুইটা এইভাবে বন্ধ হয়। এরপরে আপনি স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছেন, সকাল সাতটা আটটা হয়ে গেছে, আপনার শ্যামের কোনো ক্ষতি হবে না। আপনি উঠে গোসল করে সালাত আদা করুন, শ্যাম থাকুন, ভুলে গেলে কিছু ভুলে কিছু খেয়ে নিলে শ্যামের কোনো ক্ষতি হয় না। টুথপেস্ট পাউডার কাঁচা ডাল যে কোনো কিছুর মাধ্যম দিয়ে দাঁত পরিষ্কার পাঁচাক্ত সালাতে করা যায়, শ্যামের কোনো ক্ষতি হয় না। তবে গোল ব্যবহার করা হারাম, গোল ব্যবহার করলেও শান্তি পাই, তৃপ্তি পাই, খেয়ে যতটুকু শান্তি পাই গোল ব্যবহার করে মোটামুটি তার চেয়ে বেশি শান্তি পাই। কাজেই গোল ব্যবহার করা গোল তো এমনিতেই হারাম, তার উপরন্ত শ্যাম অবস্থায় গোল ব্যবহার করা হারাম। অসুস্থতার কারণে ইনহেলাল শ্বাসকষ্টের কারণে ব্যবহার করলে শ্যামের কোনো ক্ষতি হবে না। আপনি যদি কাউকে রক্ত দেন তাহলে আপনার শ্যামের ক্ষতি হবে না, তবে যদি আপনি রক্ত নেন আপনার শরীরে তাহলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে, কেননা আপনি এখন খাদ্য গ্রহণ করছেন অন্য কোন মাধ্যম দিয়ে। ঠিক তেমনি আপনার যখন ইঞ্জেকশন খাদ্যমূলক তখন শ্যাম নষ্ট হয়ে যাবে, যখন ইঞ্জেকশন খাদ্যমূলক নয় তখন আপনার শ্যামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে চোখে আপনার গায়ে আতর লাগালে, চোখে সুরমা লাগালে, মহিলারা যে কোনো পাউডার ব্যবহার করলে শ্যামের কোনো নষ্ট শ্যাম ক্ষতি হয় না, নষ্ট হয় না। আপনার রমজান মাস খুব গরম রৌদ্র বেশি, এ কারণে শরীরে বেশি বেশি পানি ঢানলে শ্যামের কোনো ক্ষতি হয় না। মহিলারা তাদের ঋতু বন্ধ করে শ্যাম থাকতে পারে, তবে আমরা বলছি এটা একটা আদম সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া ব্যাধি অসুখ, কাজেই তারা তাদেরকে চলন্ত গতিতে রাখতে দিবে, অন্য সময়ে শ্যাম থাকবে এটাই উত্তম হবে, তবে ঋতু বন্ধ করে শ্যাম পালন করতে পারে, ঋতু বন্ধ করে শ্যাম পালন করতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি লক্ষ্য করুন, অন্যরা কেউ যেন আপনাদেরকে শ্যামের ব্যাপারে ভ্রান্ত পথে নিয়ে যেতে না পারে। আমি আপনাদেরকে রমজান মাসকে অতীব জরুরিভাবে মূল্যায়ন করার অনুরোধ রেখে জরুরিভাবে বলছি, বেদাতিদের বেদাতি আমল বেদাতি কর্ম থেকে সাবধান থাকুন। ঠিক যেমনভাবে বাড়াবাড়ি করলে পরকাল হারাবে, তেমনি ভাবে ইবাদতের নামে যদি বাড়াবাড়ি হয় তাহলেও পরকাল হারাবে। সকল মসজিদ মুসল্লিকে বিষয়টির উপরে জোরালো গুরুত্ব আরোপ করার শেষ অংশে বলছি। আপনারা সবাই জানেন এই মসজিদের সাথে একটি সম্পৃক্ত প্রতিষ্ঠান আছে, মডেল মাদ্রাসা। সে প্রতিষ্ঠানকে রমজান মাসে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 মাস যেভাবে দান করতেন, রমজান মাসে তার চেয়ে বেশি বেশি দান করতেন। আমরা পর্যায় ক্ষেত্রে আপনাকে দান এবং জাকাতের কথা যখন শোনাব তখন অবশ্যই আরো জোরালোভাবে শোনাব। তবে এখানে তার একটি বাক্য শুনে রাখছি যে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সবকিছু যত উপকৃত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে গাছপালা তরুতাজা হয়, মানুষের শরীর প্রাণীর শরীর ফুর্তি হয়, সবাই চলে শান্তি পায়। এটা হচ্ছে পূর্ব দিকের বাতাসের প্রতিক্রিয়া। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে প্রাণীপূর্ণ জিনিস যত প্রাণপূর্ণ জিনিস যত সুবিধা ভোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে রমজান মাসে তার চেয়ে বেশি সুবিধা দিতেন দান করে। তিনি রমজান মাসে বেশি দানশীল ছিলেন, মর্মে এই প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করবেন। আর সবার জানা আছে, আমি আপনাদেরকে ওই প্রতিষ্ঠানটির সবাইকেই সদস্য হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমি অনেকদিন থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বড় ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা প্রতিষ্ঠান গড়ানো যাবে, উন্নত মানের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে ও মিডিয়ায়। এই লক্ষ্যে এলাকার লোকেরা হাঁটাবো বীর হাঁটাবো আপনার পূর্বাচলের পাশে দেবই বাজারের পাশে। এলাকার লোক প্রায় 14 বিঘে জমি আমার হাতে হস্তান্তর করেছে। সেখানে আমরা 2013 সালের 24 আগস্ট ছেলেদের প্রতিষ্ঠান চালু করেছি, 2015 সালের 3 জানুয়ারি মেয়েদের প্রতিষ্ঠান চালু করেছি। ছেলেদের মেয়েদের পৃথক পৃথক মানগত থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং উন্নত মানের পড়ার ব্যবস্থা রয়েছে। সেখানে আমরা রমজানের পরে একটা বড় মসজিদ নির্মাণ করব এবং মেয়েদের প্রতিষ্ঠান আমরা আবাসিক নির্মাণ করব। সাথে সাথে অনেক কিছু ভিতরে জমি ঢোকাচ্ছে, সেই জমিগুলোর সমস্যা আছে, সেগুলো সংশোধন করব, ইনশাআল্লাহ ঠিক করব, এবং শিক্ষকদের একটা আবাসিক ব্যবস্থা করতে হবে। এসব পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, এগুলো বাস্তবায়ন করব। আপনারা আমাদের খুব তিনি কাছের ভাই বোন, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। যাওয়ার সময়তে আর বের হওয়ার সময়তে গেটে দেখবেন একটা প্রতিষ্ঠানের পরিচয়পত্র আছে। সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠানটি যথাযথভাবে আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ রেখে, সহযোগিতা করার অনুরোধ রেখে, বিশেষভাবে রমজান মাসকে যে কোনো মূল্যে ক্ষমা দান করে আল্লাহকে বলে মূল্যায়ন করতেই হবে এই কথাটি আমার জোরালোভাবে মানার জন্য আমি অনুরোধ করছি। আপনি আমাদের দিনী ভাই, আপনি আমাদের দিনী বোন, আপনি রমজান মাসকে যে কোনো মূল্যে চেপে ধরুন, ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্যে। দিন রাত কোরআন তেলাওয়াত করতে হবে, দিন রাত আস্তাগফিরুল্লাহ বিলাহে পড়তে হবে, মাঝে মধ্যে অজু করে নির্জনের দূরে কাজ সলাত আদায় করে তার কাছে ক্ষমা চাইতে হবে। একে যথাযথভাবে মূল্যায়ন করার বিনীত অনুরোধ রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই খেলাতে টাকার হারজিত নেই তবে শুধু বসে সময় কাটাই, সেই খেলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাই বাবে নারদে শির ফাকা দেয়াদ খেলা এদাহ ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এই ধরনের যত খেলা আছে এসব খেলায় যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল, এটা একেবারেই হারাম। আর যদি এই খেলার সাথে নগ্ন ছবি থাকে, অশ্লীলতা থাকে, তাহলে এটা দ্বিগুণ হারাম, একেবারেই হারাম। গেমস তো আসলেই হারাম। এখন বাপ মা তো অনেকেই বুঝে না, ছোট ছেলেকে দুধ দিয়ে আদর করে চুপাতে হবে, সেখানেও গেমস খেলা দিয়ে টিভি দিয়ে বাচ্চাকে ওখানে বসিয়ে দিয়ে ও মানে অন্য কাজে ব্যস্ত। মাও যেমন, বাচ্চাও তেমন, বাচ্চা কাঁদুক সেটা ভালো, তুমি টিভির সামনে বসিয়ে ছবি দেখে বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছ কেন? বাচ্চাকে দুধ দাও, বাকি সময় কাঁদুক, তাতে কি আছে? কিন্তু বাচ্চাকে টিভির সামনে বসিয়ে আদর করে থামাতে হবে তার কান্না, এ কোন হিসাব? জুজু বুড়ির ভয় দেখার মতো, যেগুলো হারাম, গেমস একেবারে হারাম, অশ্লীলতা তার সাথে হারাম, ডবল হারাম। জি নাভির নিচে হাত বাঁধার তিনটি হাদিস আছে, তিনটি জাল পর্যায়ে। বুকের উপরে চারটি হাদিস আছে হাত বাঁধার, চারটি সই। আপনারা নাভির নিচে হাত বাঁধিয়েন না বুকের উপরে হাত বাঁধেন, এটাই ঠিক। একটা জিজ্ঞাসা ছিল গুরুত্বপূর্ণ, বুকের উপরে হাত বাঁধাটা বাস্তব দেখাবো যে কবজির উপরে কবজি রাখতে হবে, এটাও সহি হাদিস। বাহুর উপরে বাহু রাখতে হবে, এটাও সহি হাদিস। এরপরে এই যে বুকের উপরে, জি জি জি, ওইভাবে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বাঁধবেন। একটা জিজ্ঞাসা ছিল এর মধ্যে যে আপনি যে আট রাকাত সালাত আদায় করতে বললেন তারাবি দীর্ঘ সময়ে, তো আমরা তো 10-15-20 মিনিটে পড়িনি, এটা দীর্ঘ করবো কি করে? আমরা এই কথা অবশ্য এই মিম্বারে একাধিক দিন বলেছি, সময়ের সাপেক্ষে বলবো আমরা ইনশাআল্লাহ। তারপরে হয়তো বা কথা প্রসঙ্গে একটু আজকে বলা প্রয়োজন ছিল। তো জিজ্ঞাসাটার উত্তর হলো এই যে আল্লাহ আকবার বলার পরে সূরা ফাতিহা পড়ে যদি বেশি কিছু মুখস্থ না থাকে তো সূরা ইখলাস তো আছে, নাস ফালাক তো আছে, এগুলো বিসমিল্লাহ বলবার পড়তে থাকবো, বিসমিল্লাহ বলবার পড়তে থাকবো। পড়তে 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 যখন মনে হচ্ছে যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তখন রুকুতে যাব। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আজিম ছাড়া যদি কিছু বলতে না পারি তো এটাই বলবো। বলতে 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 যখন দেখবো যে আর রুকুতে থাকা যাচ্ছে না, একবারে বেসামাল হয়ে গেছে, তখন উঠে আসব, দাঁড়িয়ে দোয়া পড়বো, দোয়া পড়ে আবার সিজদায় চলে যাব, সিজদায় সুবহান রাব্বিল আলা বলবো। আর তো আল্লাহ বিনা কাফুবুন তুহিবুল্লাহ ফাফনি আছে মুখস্থ, তাহলে ভালো কথা বলতে থাকেন। কোরআনের আয়াত ছাড়া যত দোয়া আছে মুখস্থ সব সিজদায় পড়েন, যখন বুঝলেন আর থাকা যাচ্ছে না তখন উঠে আসেন, উঠে এসে দোয়া পড়েন, আবার সিজদায় যান, ওইভাবেই থেকে যান। দেখেন এক ঘন্টা এক রেখাত পড়তে 30 মিনিট লেগেছে, এটা মনে হবে, তাহলে আর এক রেখাতে 30 মিনিট, এক ঘন্টা গেল দুই রেখাতে, দুই ঘন্টা চার রেখাতে, এবার চার রেখাত হয়েছে, বা এক ঘন্টাতে চার রেখাত হোক, চার রেখাতের পরে একটা বিরতি দিতে হবে লম্বা। এই বিরতিতে ক্ষমা, ইস্তেগফার, তওবা, কান্নাকাটি, অনেক কিছু এই বিরতিটাতে মনে করতে হবে, এটা আমাকে ক্ষমা নিতেই হবে। এই কথাটা আমি বাকি রেখেছি আরো স্পষ্ট সামনের জুমার জন্য। তো জিজ্ঞাসার গতিতে মনে হচ্ছে যে বলাই ভালো ছিল, তাহলে অনেক মানুষ সন্দেহবে। জি ওটাই আমি বললাম, এক সূরা একাধিকবার পড়বেন, চার রেখাত হওয়ার পরে এই দীর্ঘ সময় দেওয়ার পরে আবার চার রেখাত, এই দেখেন দেখবেন ফজর হয়ে এসেছে। এটা হলো রাত জাগা, এটা হলো দীর্ঘ সময়ে পড়া, এটা হলো কিয়ামুল লাইল। জি স্কুল কলেজের হিন্দু শিক্ষককে সালাম দেওয়া যাবে কি না? সালাম দেওয়া যাবে না, বলতে হবে ধন্যবাদ স্যার, বা ধন্যবাদ স্যার কেমন আছেন এই। তবে ও যদি বলে আসসালামু আলাইকুম তাহলে বলতে হবে ওয়া আলাইকুম, সালাম শব্দ ব্যবহার করা যাবে না, ওয়া আলাইকুম। সালাম ফিরার পূর্ব পর্যন্ত কোন নিজের ভাষা চলবে না। জি না, আরবিরাও নিজের ভাষায় পড়তে পাবে না, আরবি ভাষাতেও সালাম পর্যন্ত রাসুলেরটাই বলতে হবে, আল্লাহরটাই বলতে হবে। জি রুকু সিজদা সব, সালাম পর্যন্ত কি সিজদা বাকি থাকলো? চ্যানেলে শুনেছি যে বাংলা ভাষা যাই না, শুনে থাকেন না করছেন কেন? শুনে থাকেন না করা তো বহু দূরের কথা, যেটুকু বললাম যে নিজের ভাষা ছাড়া অন্য ভাষা বলা যাবে না, এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না কিয়ামত পর্যন্ত, মাথা না করছেন কেন? ওটা বহু দূরের কথা। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াসলাহু ফি সলাতে কালামুন নাস, সলাতের মধ্যে মানুষের ভাষা চলবে না, বুখারী মুসলিম। তো হুজুর যে চ্যানেলে বলেছেন শুনেছি যে নিজের ভাষায় বলা যায়, তো ওখানে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, ফাকমানো আয়ুস্তাজবুলাকুম, তোমাদের দোয়া সিজদায় কবুল করা হবে, বেশি বেশি দোয়া করো। ওখান থেকে হুজুর ধরে নিয়েছেন নিজের ভাষায় দোয়া করা। এখানে আল্লাহ রাসূল নিজের ভাষাকে নাকচ করেছেন, পৃথিবীর কোনো নিজের ভাষা চলবে না সালাম পর্যন্ত। যদি তাই হতো তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফার্সি ভাষা থেকে ফিরে আসতে হতো না তওবা করে, ভুলে গেছে আল্লাহ মাফ করো, এ সহজ কথা। পাপ ক্ষমার জন্য মুশকিল কিছু লাগে না, কোন দরখাস্ত করা লাগে না, ভুল যেটা হয়ে গেছে সেটার জন্য খালি বল দেবো আল্লাহ ভুল হয়ে গেছে তুমি মাফ করো, সহজ। জি, ওই সালামের পদ্ধতিতে ভুল হয়েছে। আচ্ছা তুমি বলো, তোমারটা আগে ছিল তোমার, আমি পরের কথাটা বলি। আব্রাহিম সাহেব আপনি বলতে চাচ্ছেন অবৈধ যত ব্যবস্থাপনা সংস্থা আছে সুদের লেনদেনে সবই হারাম, তার উপার্জনও হারাম, তার চাকরিও হারাম। তো আপনি যে কাপড় পরে আছেন এই কাপড়টা যে কারখানাতে হয়েছে সেই কারখানাটা ব্যাংকে টাকা দিয়ে লোনের টাকা দিয়ে তোলা, এবার আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এই যে শরীয়ত কতগুলো বিষয়ে নিরূপায় রেখেছে। আল্লাহ বললেন যে তোমাদের উপরে মরা প্রাণী হারাম, শুকুরের গোস্ত হারাম, এইভাবে বলতে বলতে উল্টিয়ে ধরছেন যে ফমানিস্তুররা গায়রা বাগলাদ, যখন কোনো উপায় থাকবে না। তা আমাকে তো কাপড় পরতে আমি বাধ্য, কাপড় তো না পরে থাকতে পারি না, তাহলে আমার কাপড় পরাটা আর ওখানে চাকরি করাটা দুটো এক নয়? এটা আমার নিরুপায়, চাকরিটাকে আমি নিরুপায় মনে করছি কেন? পৃথিবী অনেক বড়, অতএব যেখানেই সুদের লেনদেন আছে সেখানে কোন প্রকার সহযোগিতা চলবে না চাকরি করার জন্য। অবৈধ, এটা কি আর জিজ্ঞাসা করা লাগে? সব
আমি একটা কথা বলতে আপনি যেখানে রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং কোন কাজকর্ম আপনার চলবে না, আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা না থাকে কোন ব্যবস্থা প্রতিষ্ঠান করা সম্ভব না, এবং রাষ্ট্র যেখানে পৃষ্ঠপোষকতা করছে আমি সেখানে একজন সাধারণ নাগরিক কিভাবে করি, এবং যদি আমি টাকা না রাখি সঞ্চয় করতে কিনা, তাহলে কিন্তু ব্যাংক ব্যবস্থা মানে আমি মানে জনগণের কথা বলছি চলবে না, এবং দেশের উন্নতি হবে না, এবং সাধারণ মানুষ রাস্তাঘাটে চলতে পারবে না, কলাপস হয়ে যাবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের তো কিছু নাই, রাষ্ট্র ব্যবস্থায় পৃষ্ঠপোষকতা করে আপনাকে এইভাবে পুরো ব্যবস্থা, এবং অর্থমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমাদের মোশরফুদ্দিন শেখ সেদিন বলেছেন যে সুদটা কিছু না কষ্ট আর্ন, তো উনি তার পরিবর্তে বললেন কি তাহলে জেনেটা কিছু নাই কষ্ট পড়ি।
আপনি আপনার শেষ কথাটি বলুন।
আমার কথা হলো যে আমরা সাধারণ মানুষ কোথায় যাই, এটা তো আমাদের জন্য তাহলে আমাদের উপায় নাই।
সরকার মানুষের উপরে অবৈধ উপার্জনে জুলুম করবে না, সরকার পিটিয়ে জুলুম করবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। সরকারের জুলুমটা সরকারের অন্যায় করাটা নিয়ে এসে কোনো লাভ নেই। আগুনের উপরে থাকা যেমন ঈমান নিয়ে থাকা তেমন, এই কথাটি কখন, এই কথাটি কোন সময়ে? আরে সরকার তো সুদে আজকে মানুষকে বাধ্য করার মতো ব্যাপার, এটা তো একটা সরকারের একটা জুলুম, সরকার পিটাবে বাধ্য করতে, এ কথা আল্লাহ নবী বলেছেন, বলে পিটিয়ে বলবে যে সুদ খা, পিটিয়ে বলবে যে জেনা কর, এই কথা আল্লাহ রাসূল বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের উপরে টিকা থাকা আগুনের উপরে যেমন, পরিস্থিতি উল্টা চলবে, এরপরে আমাদের আপনাদেরকে হক যাচাই বাছাই করে প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই দেশের মাটিতে এখন উপস্থিত ঢাকা শহরে এমনও মেয়ে বসবাস করছে যার ভিতরের কামিজটা এবং পায়জামাটা কেউ দেখে নিলে ওটা আর পরবে না, জ্বালিয়ে দিবে, তার মানে ওই কামিজটা আর পায়জামাটার উপরে তার ইয়ে আছে, বোরকা আছে বা একটা কাপড় আছে, ওইটাকে জানে যে এটা পুরুষে দেখতে পারে, ভিতরটা দেখতে পারে না, কেউ দেখলে জ্বালিয়ে দিবে এটাও বিশ্বাস রাখে, এরপরে ও ঢাকা শহরে আছে। কি বলছেন আপনি? তাহলে আমি পারি না কেন? পারতে হবে, ইমানি ব্যাপার ভাই, পরিস্থিতি উল্টা চলবে এ কথাই ঠিক। পরিস্থিতির কোন সমস্যা পেশ করে ইসলামের কোন জিনিসকে ঘাটতি আছে বলা যাবে না। না, অচল হবে না, অন্যায়কারী লোক বেশি বাড়বে, অন্যায়কারী লোক বেশি বাড়বে। এই লোকটা সিডির দোকান দিয়েছে, এ লোকটা তো এখন আপনি আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমি সিডির দোকান দিব, আপনার তো বক্তব্য সিডি তো মানুষে নেই। আমি বলতে চাচ্ছি যে আচ্ছা এই দোকানটা একটা হিন্দু দেখ নেয় আর আপনি মোদিখানার দোকান দেন, ওখান থেকে যারা খারাপ সিডি কিনে তারাও কিনবে আর আমি ভালোটা কিনব, কিন্তু আমাকে ওটা দিতে হবে এটা কে বলেছে? আমি ভালোটা দেই আর মন্দটা মন্দ, মন্দ ব্যক্তি মন্দ দেই, আমি সংকীর্ণ মনে করছি কেন ইসলামকে? এইভাবেই চলবে যে জাজাকুমুল্লাহ খায়ের, পরিস্থিতি অনুকূলে থাকবে না ভাইজান কোনোদিনই, প্রতিকূলেই থাকবে। সেটাই এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একজন যদি হকের উপরে থাকে সেটাই জামাত, হকে থাকা কঠিন। তোমাকে বাড়ি থেকে বের করে দিলেও তুমি ওই তিন মিনিট আগে ইফতার করবে, বাড়িতে কি করবে এটা কি হিসেব? যদি কিছুই না পারো আগে ইফতার করে চুপ বসে থাকো, ইফতার আগে করতেই হবে যে কোনো মূল্যে, হাফ মিনিট এক মিনিট আগে সময়ের আপ ইফতার করবে। কেউ বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন রাতের সালাত দুই রেকাত দুই রেকাত, রাতের সালাত দুই রেকাত করে পড়তে 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 যখন ফজরের সময় হয়ে আসবে তখন এক রেকাত পড়ে নেব, এ হলো রাতের সালাত, তাই না? তা আমি বুঝলাম এটাই ওই হাদিসে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কি বুঝলেন? একটা হাদিসে এসেছে যে রাতের সালাত দুই দুই রাকাত, তো এইটা অনেকেই বলছেন বক্তব্যে মিডিয়াতে যে রাতের সালাত দুই দুই রাকাত, দুই রাকাত দুই রাকাত করে পড়তে 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 যখন ফজর আজানের সময় আসবে তখন এক রাকাত বেতির পড়ে নেবেন, এই হয়ে গেল রাতের সালাত, বিশ রাকাত হোক আর চল্লিশ রাকাত হোক। যদি তাই হয় হাদিস তো ঠিক দুই রাকাত দুই রাকাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বুঝলেন? তাহলে দুই দুই মানে ঊর্ধ্বে দশ পর্যন্ত, দুই দুই মানে পাঁচ দুই অথবা চার দুই, আর দুই দুই মানে রাতে যে সুন্নাতটা পড়তে যাচ্ছে এটা দুই রেখাত করে পড়িও, একটা না চার রেখাত নয়, যদি চার রেখাত পড়ারও হাদিস আছে। এই হলো দুই দুই, এর অর্থ এই নয় যে দুই দুই তাহলে তো শরীয়ত লাগামহীন হয়ে গেল, নিজের মতো হয়ে গেল। তবে জুমার দিন জুমার খুতবা শুরু হওয়ার পূর্বে ইচ্ছে মতো পড়ার অনুমতি রাসূল দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জুমার দিন সকালে সকালে চলে আস আর যতক্ষণ পর্যন্ত খুতবা না শুরু হয়েছে যার সম্ভব পড়তে থাকো। জুমার পরে চার রেকাত বা দুই রেকাত, জি ঠিক আছে, নাসায়ের একটা হাদিস আছে চার রেখা তো পড়া যায়, সহি হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন এগারো রেখাত পড়তে বলেছিলেন, সহি হাদিস মেসকাত নাসাই ইবনু মাজা, বিশ রেখাত পড়েননি। বিশ রেকাতের যে বর্ণনা আছে বাইহাকি মুস্তাদরাকে হাকেম এ হাদিস জাল, তারা বলছে যে উমার পড়েছেন দিন রাত, একবার বলেন না যে রাসূল পড়েছে। মানুষ যে কেউই ভাবে না, ভাবলেও তো তাকে বলতে পারে হুজুর উমার পড়তে বলেছেন তো রাসূল পড়তে বলেছেন কিনা সেটা একটু বলেন না দয়া করে, তখন চট করে বলবে যে কেন উমারকে মানা যায় না, উমার সাহাবী নন। আপনি বলবেন যে নবীকে মানলে হয় না হুজুর, তুমি আপত্তি জানাইনি ওটা বলতে গেলে কেন? তিনি তো একবারে না করে দিয়েছেন, আপত্তি কি? তিনি কঠিন ভাবে না করেছেন, বেশি করতেন না, এর উপর আবার কি? হালকা করতে হবে জিজ্ঞাসা। ও হ্যাঁ, কথা এখন শেষ করতে হবে, পরবর্তীতে আমার আরো কাজ আছে। জি, আচ্ছা একটা জিজ্ঞাসা, তারাবি না পড়লে কি হবে? তারাবি না পড়লে কিছুই হবে না। তারাবি নফল বেশি নাকি রাসাই পড়েন? পড়িয়েন না, বেশি নাকি হবে না? আচ্ছা, তারাবি হলো 20 রেখাত, 8 রেখাত তাহাজ্জুদ। তারাবি, তারাবি 8 রেখাত নয়, তারাবি 20 রেখাত। তারাবি শব্দটা হাদিসে নেই, 20 রেখাত নেই, 8 রেখাত নেই। হাদিস আছে কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো, সলাতুল লাইল, রাতের সলাত। অনেকদিন পরে তারাবি নামটা পড়েছে আরাম নেওয়া, তো যেহেতু হাদিসে তারাবি নেই তখন 20 রেখাত তারাবি, 8 রেখাত তারাবি। আর যখন তারাবি বলবো না তখন কিয়ামুল লাইল, তো 20 রেখাত কিয়ামুল লাইল, 8 রেখাত কিয়ামুল লাইল, যেটা ঠিক সেটা পড়ব। তাহাজ্জুদ নেই, ইয়াতাহাজ্জাদ, তাহাজ্জুদ শব্দটা ওইভাবে নেই, তবে শব্দটা হাদিসে এসেছে, কোরআনে এসেছে। অতিরিক্ত সালাতকে তাহাজ্জুদ বলা হয়, ইবাদত। আজকের জন্য কথা সংক্ষিপ্ত করে নি। যারা সিএম রাখতে পারে না, ওখো আমি জরুরি খুতবাতে আমি খুঁজছিলাম যে কি একটা জরুরি কথা খুঁজছি, সেটা হলো এই অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা আর বাচ্চাকে দুধ খায় এমন মহিলা, এদের জন্য দুইটা সুবিধে। তারা অন্যকে খাওয়াবে বা সোয়া কেজি করে চাল ফকির মিসকিনকে দিয়ে দিবে, অথবা নিজে পরে রাখবে। তিন শ্রেণীর মানুষ, অসুস্থ, গর্ভবতী, বাচ্চাকে দুধ খাওয়ায়, এমন মানুষের জন্য দুইটা পদ্ধতি। এক, রেখে দেখ পরে করবে। দুই, দুস্থ গরিব ফকির মিসকিনকে সকাল সন্ধ্যা বাড়িতে খাওয়াবে, অথবা সোয়া কেজি করে চাউল দৈনন্দিন ফকির মিসকিনকে দিয়ে দিবে। জি, শুক্রিয়া। আর কিছু লাগবে না, সোয়া কেজি চাউল আর কিছু নয়, সোয়া কেজি চাউল। এখনকার বৈঠক শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।